সুন্নতের অনুসারি বানাও ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান আম্বিয়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত। এই অনুষ্ঠানে আমরা আম্বিয়াদের বিভিন্ন সুন্নাতে মোবারকা নিয়ে আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ একটি টপিকের উপর আলোচনা হবে দরুদে পাকের অসংখ্য অগণিত ফজাইল ও বরকত কিতাব ও আহাদিসে তাইয়িবার মধ্যে বর্ণনা করা হয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম রসুলে মুহতাসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা গত পর্বে হযরত হুদ আলাইহিস সালামের আপন সম্প্রদায়ের প্রতি দিনের দাওয়াত দেয়া, নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে শুনেছি। আজকে হযরত সালেহ আলা নবীন ওয়া আলিহিস সালাতু ওয়াসসালাম, যে আপন কম বা সম্প্রদায়ের প্রতি নেকির দাওয়াত দিয়েছিলেন, দিনের দাওয়াত দিয়েছিলেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শোনার সৌভাগ্য লাভ করব। হযরত সালেহ আলা নবীন ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামকে পাঠানো হয়েছিল আমুদ সম্প্রদায়ের প্রতি। সামুদ একটি সম্প্রদায়, এর মধ্যে হযরত সালেহ আলা নবীন ওয়া আলিহিস সালাতু ওয়াসসালামকে পাঠানো হয়েছিল। তো হযরত সালেহ আলা নবীন ওয়া আলিহিস সালাতু ওয়াসসালাম, উনি যে নেকির দাওয়াত, দিনের দাওয়াত, দিনের তাবলিগ করেছেন, সেটা সূরা আরাফের মধ্যে বর্ণনা করা হয়েছে। সামুদ যে সম্প্রদায়, এই সামুদ সম্প্রদায় যারা হেজাজ ও সিরিয়ার মধ্যবর্তী হিজর নামক ভূখণ্ডে বসবাস করত, তাদেরকে সামুদ সম্প্রদায় বলা হচ্ছে। তো সূরা আরাফের 73 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, এবং সামুদ সম্প্রদায়ের প্রতি তাদের ভাতৃ সম্পর্ক থেকে সালেহকে প্রেরণ করেছি, বলল হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। ইনিও কি বলছেন? তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই, নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের নিকট থেকে উজ্জ্বল নিদর্শন এসেছে, এটা আল্লাহ এর উষ্ট্রি তোমাদের জন্য নিদর্শন, সুতরাং ওটাকে ছেড়ে দাও যাতে আল্লাহর জমিনের মধ্যে চড়ে খায় এবং সেটার গায়ে মন্দভাবে হাত লাগাবে না, যার ফলে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আসবে। তো হযরত সালেহ আলাইহিস সালাম আপন সম্প্রদায়কে কী দাওয়াত দিচ্ছেন? যে ওই প্রতিপালকের ইবাদত করো, ওই রব তাআলার ইবাদত করো, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ যিনি এক ও অদ্বিতীয়। তো প্রত্যেক নবী, প্রত্যেক আম্বিয়া আপন সম্প্রদায়কে এটাই বলেছেন, সর্বপ্রথম ইমানের দাওয়াত দিয়েছেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আরও বলেছে যে নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের নিকট থেকে একটি উজ্জ্বল নিদর্শন এসেছে, একটা উষ্ট্রির ব্যাপারে বলা হয়েছে, সেটা ঘটনা ইনশাআল্লাহ আমি বিস্তারিত বলার চেষ্টা করব। তো বলা হচ্ছে যে এটাকে ছেড়ে দাও, এটাকে জমিনের মধ্যে ছেড়ে দাও, এটাকে তোমরা মন্দভাবে হাত লাগাবে না, এর গায়ে হাত দিবে না, যার ফলে তোমাদের উপর বেদনাদায়ক শাস্তি আসবে। যখন সামুদ সম্প্রদায় হযরত সালেহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতে লাগলো যে তুমি যে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, এর কোনো প্রমাণ আছে? কিসের ভিত্তিতে আমরা তোমার দাওয়াত কবুল করব? হযরত সালেহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, বলো কি প্রমাণ চাও? ইনারা তো নবী না, নবীরা তো যা চায় আল্লাহ তাআলার হুকুমে পারবে, নবীদেরকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন। তো সামুদ সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, আগামীকাল তুমি আমাদের সঙ্গে আমাদের মেলায় চলো, আমাদের মেলা হচ্ছে, আমাদের মেলায় চলো, পরদিন ছিল তাদের বাৎসরিক উৎসবের দিন, বিরাট মেলা বসত সেই দিন। ওই দিন তারা স্বহস্তে নির্মিত মূর্তি নিয়ে উপস্থিত হলো মেলায়। তারা বলল, মেলায় গিয়ে তুমি তোমার মাবুদের নিকট প্রার্থনা করো, আর আমরা প্রার্থনা করব আমাদের মাবুদের নিকট। যদি তোমার প্রার্থনা কবুল হয় তবে আমরা হয়ে যাব তোমার অনুগত, আর আমাদের প্রার্থনা গৃহীত হলে আমাদের আনুগত্য করতে হবে তোমাকে, শর্ত দিয়ে দিয়েছে। নবী ঈসা আলাইহ আলাইহিসসালাম তাদের কথা মেনে নিলেন। পরদিন মেলায় গিয়ে মূর্তি পূজকেরা তাদের প্রতিমাগুলোর নিকট প্রার্থনা করল যেন সালেহ আলাইহিসসালাম এর প্রার্থনা গৃহীত না হয়। অবিশ্বাসীরা দোয়া করছে, প্রার্থনা করছে তাদের মূর্তির কাছে কি, যাতে সালেহ নবীর দোয়া কবুল না হয়। তাদের নেতা জান্দা বিন আমর বিন জাও বলল, হে সালেহ, ওই প্রস্তর খণ্ডটি, একটা প্রস্তর খণ্ড দেখিয়ে দিয়েছিল, ওই প্রস্তর খণ্ডটি থেকে পূর্ণ গর্ভবতী ঘন পশম বিশিষ্ট একটি উটনিকে যদি তুমি বের করে নিয়ে আসতে পারো তবে আমরা তোমাকে সত্য পয়গম্বর, সত্য রসুল, সত্য নবী হিসেবে মেনে নেব। পয়গম্বর সালেহ আলাইহিসসালাম তাদের সকলকে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ করালেন, তিনি মেনে নিলেন, বলো ঠিক আছে, কিন্তু মনে রেখো যে আমি যদি এই কাজে সফল হয়ে যাই তাহলে তোমাদের সবাইকে আমার রব তাআলার উপর ঈমান আনতে হবে, আমার উপর ঈমান আনতে হবে। সকলে স্বীকার করল, প্রার্থিত মুজিজা প্রকাশিত হলে আমরা হয়ে যাব ঈমানদার। তখন সালেহ আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসালাম দু রাকাত নামাজ পড়লেন, তারপর প্রার্থনা পেশ করলেন রব তাআলার দরবারে। দেখুন, এটাও আম্বিয়াদের সুন্নাত যে যখন কোনো কাজ সামনে আসে, অসম্ভব কোনো কাজ সামনে আসে, কঠিন কোনো কাজ সামনে আসে, কাউকে না বলা আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ুন, রব তাআলার দরবারে হাত তুলে দিন, কেননা তিনি ওই রব যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে। যা বান্দার জন্য বন্ধ হয়ে যায় সেই বন্ধ রাস্তাকে খুলে দিতে পারে একমাত্র আমার আল্লাহ। আজকে বান্দা বিভিন্ন ধরনের পেরেশানিতে ভোগে যে আমার এই পেরেশানি, ওই পেরেশানি, অমুক সমস্যা, তমুক সমস্যা মানুষকে বলে বেড়ায়। আচ্ছা, এমন এমন সমস্যা আসে, এমন এমন অসুস্থতা মানুষের মাঝে আসে যেটার কোনো আর পথ নেই, যেটার কোনো সমাধান নেই, রব তাআলাকে বলো, ইনশাআল্লাহ কাজে আসবে। যখন তিনি আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, হঠাৎ একটি পাথরের অভ্যন্তর থেকে সন্তান প্রসবিনী উটের আওয়াজের মতো আওয়াজ বের হতে শুরু করলো। একটু পরে পাথরটি ফেটে গেল, ওই ফাটল থেকে বেরিয়ে এলো একটি গর্ভবতী উটনি। উটনিটি একটু পরেই তার বাচ্চা প্রসব করল। এই বিষয়কর নিদর্শন দেখে জান্দা বিন আমর এবং তার বংশের কিছু লোক তৎক্ষণাৎ ঈমানদার হয়ে গেল। অন্যান্য গোত্র প্রধানেরও ঈমান আনার ইচ্ছা প্রকাশ করল, কিন্তু প্রধান যে তাদের নেতা ছিল জাওয়াব বিন আমর বিন লবিদ এবং হাব্বাব এবং দাব্বাব বিন সাহার তাদেরকে নিরস্ত করল। তাদের নেতা এবং গণকও ছিল তাদের গোত্র প্রধান। তো দেখুন কেমন হতবাগা তারা, তারা নিজেরাই বলেছে যে এমন মুজিজা দেখান আমরা আপনার উপরই মানান। তো আল্লাহ তাআলার হুকুমে মুজিজাও প্রকাশ হয়ে গেল, কিন্তু তারা সেই ঘটনার পরে ঈমান আনল না। হ্যাঁ, কয়েকজন ঈমান এনেছে, কিন্তু অনেকেই, অনেক গোত্র প্রধানেরা ঈমান আনেননি। সূরা আরাফের 74 নং আয়াতে আরও ইরশাদ হচ্ছে, এবং স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আদ সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন। আদ সম্প্রদায় এটা কার সম্প্রদায় ছিল, হযরত হুদ আলাইহিসসালামের। এখন আমরা কথা বলছি সামুদ সম্প্রদায়। তো সালেহ আলাইহিসসালাম বলছেন যে এবং স্মরণ করো যখন তিনি তোমাদেরকে আদ সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন এবং রাজ্যের মধ্যে স্থান দিয়েছেন, নরম জমিতে প্রাসাদ তৈরি করছো এবং পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করছো। সুতরাং আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করো এবং পৃথিবীতে ফ্যাসাদকারী হয়ে বিচরণ করো না, পৃথিবীতে ফ্যাসাদ তৈরি করো না। আজকে তো আমরা ফ্যাসাদ করাতে ব্যস্ত, নতুন নতুন ফিতনা, দিন নিয়ে ফিতনা, ধর্ম নিয়ে ফিতনা। নবীরা এই ফিতনার ব্যাপারে, ফ্যাসাদের ব্যাপারে দাওয়াত দিতেন যে তোমরা পৃথিবীতে ফিতনা বাড়িও না, ফ্যাসাদকারী হয়ে বিচরণ করো না। আরও বলছেন পরবর্তী আয়াতে, তার সম্প্রদায়ের প্রতি, তার সম্প্রদায়ের মধ্যে দাম্ভিকগণ দুর্বল মুসলমানদেরকে বলল, তোমরা কি জানো যে সালেহ তার প্রতিপালকের রসুল হন? তারা বলল, যা কিছু নিয়ে তাকে প্রেরণ করা হয়েছে আমরা তার উপর ইমান রাখি। কারা বলল? দুর্বলেরা বলল। এর পরবর্তী আয়াতে বলা হচ্ছে দাম্ভিকেরা বলল, তোমরা যার উপর ইমান আনছো আমরা তা বিশ্বাস করি না। অতঃপর তারা উষ্ট্রির গোছগুলো কেটে ফেলল এবং আপন প্রতিপালকের নির্দেশের প্রতি অবাধ্যতা প্রদর্শন করল আর বলল, হে সালেহ, আমাদের উপর নিয়ে এসো যেটার তুমি প্রতিশ্রুতি দিচ্ছ যদি তুমি রসুল হও। অতঃপর তাদেরকে ভূমিকম্প পেয়ে বসল, ফলে প্রভাতে সকালেই তারা তাদের ঘরগুলোর মধ্যে অধমুখ হয়ে পতিত অবস্থায় রয়ে গেল। অতঃপর সালেহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, হে আমার সম্প্রদায়, নিশ্চয়ই তোমাদের নিকট আমার প্রতিপালকের রিসালতের বাণী পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি, কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের কল্যাণ পছন্দই করো না। তো দেখুন অবশেষে কী হলো, আজাব তাদেরকে পেয়ে বসলো। মনে রাখবেন, নেকির দাওয়াত দেওয়ার ফলে একবার দুইবার তিনবার কেউ যদি সেটাকে অগ্রাহ্য করে, বিশেষ করে ইমানের দাওয়াত, আজাব আসবেই আসবে, আজাব আসবেই আসবে। আচ্ছা, ইমান, কেউ ইমানদার, গুনাহ থেকে সে তওবা করছে না, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, তাকে দাওয়াত দেওয়া হচ্ছে কিন্তু গুনাহ সে করছে, মনে রাখবেন অবশেষে তাকেও আজাব পেয়ে বসবে। আজকে দেখুন, এই যে গরমের দিনে পুরো দেশের মধ্যে গরম আর গরম, তীব্র গরম আমরা অনুভব করছি, এগুলো কিন্তু আমাদের কৃতকর্মের ফল। গরমের তীব্রতা বেড়ে যাওয়া, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি শাস্তি। মনে রাখবেন, গুটি কয়েক বান্দার গুনাহের কারণে সবার উপর এ আজাব নাজিল হয়, গুটি কয়েক বান্দার গুনাহের কারণে সব মাখলুক কষ্ট পেয়ে থাকে। এজন্য আমাদের উচিত গুনাহ থেকে তওবা করে নেওয়া, কেননা গুনাহ থেকে যদি আমরা তওবা না করি তাহলে আল্লাহ পাকের শাস্তি আমাদের উপর চলে আসবে। তো এখান থেকে এটাই বোঝা গেল যে প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক রসুল তাদের সম্প্রদায়ের প্রতি নেকির দাওয়াত দিয়েছেন। সূরা হুদের 61-68 নং আয়াতে আল্লাহ পাক আরও ইরশাদ করেন, আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি, তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন, অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই দিকে ফিরে চলো, আমার পালনকর্তা নিকটেই আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল, আমাদের বাপ দাদা যা পূজা করত তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদেরকে আহ্বান জানাচ্ছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। মাযাল্লাহ। সালে বলেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো আমি যদি আমার পালনকর্তার পক্ষ থেকে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি আর তিনি যদি আমাকে নিজের তরফ থেকে রহমত দান করে থাকেন, অতঃপর আমি যদি তার অবাধ্য হই তবে তার থেকে কে আমায় রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না। আর হে আমার জাতি, আল্লাহর এই উষ্ট্রিটি, যেটার ঘটনা আমি পূর্বে বলেছি, তোমাদের জন্য নিদর্শন, অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না, স্পর্শও করবে না, নতুবা অতি সত্য তোমাদেরকে আজাব পাকড়াও করবে। তবু তারা উহার পা কেটে দিল। তখন সালেহ বললেন, তোমরা নিজেদের গৃহে 3টি দিন উপভোগ করে নাও, ইহা এমন ওয়াদা যা মিথ্যা হবে না। অতঃপর আমার আজাব যখন উপস্থিত হলো তখন আমি সালেহকে ও তার সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি। নিশ্চয়ই তোমাদের পালনকর্তা তিনিই সর্বশক্তিমান, পরাক্রমশালী। আর ভয়ঙ্কর গর্জন পাবিষ্টদের পাকড়াও করল, ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা কোনো দিনই সেখানে ছিল না। জেনে রাখো, নিশ্চয়ই সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আরও শুনে রাখো, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে। এছাড়া আরও অনেক আয়াতে হযরত সালেহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসালাম যে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার সম্প্রদায় যে অস্বীকার করেছেন, অবশেষে যে আযাব নাজিল হয়েছে সেই সম্পর্কেও বিভিন্ন সূরার মধ্যে এসেছে। সূরা হিজরের আয়াত নম্বর 80-84, সূরা আসরা আয়াত নম্বর 59 এর মধ্যেও বিভিন্ন সালেহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসালামের সম্প্রদায়ের ব্যাপারে এসেছে। তো প্রত্যেক নবী তার সম্প্রদায়কে গুনাহ থেকে বাঁচার উপদেশ দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউ গ্রহণ করেছে, কেউ তা অস্বীকার করেছে। তো যারাই গ্রহণ করেছে তারাই সৌভাগ্যবান হয়েছে, আর যারাই গ্রহণ করেনি তারা আল্লাহ পাকের সেই কঠিন আযাবের মধ্যে লিপ্ত হয়েছে। মনে রাখবেন, আল্লাহ তাআলার আযাব চলে আসলে সেখান থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না। তো এই জন্য সময় থাকতে মেনে নাও, সময় যদি চলে যায়, সময় যদি ফুরিয়ে যায়, আর মানার কোনো ব্যবস্থা থাকবে না। এখন সময় আছে আমাদের গুনাহ থেকে তওবা করার, সময় আছে আমাদের নামাজ মুখী হওয়ার, সময় আছে আমাদের গুনাহ থেকে তওবা করে নেয়ার। সময় যদি ফুরিয়ে যায়, নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, বিনা তওবায় যদি মারা যায়, আযাব গজব ছাড়া আর কিছু থাকবে না আমাদের জন্য। এই জন্য নেকির দাওয়াত দিতে হবে। প্রত্যেক আম্বিয়া নেকির দাওয়াত দিয়েছেন, দিনের তাবলিগ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, গুনাহ থেকে বাঁচার দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শেখাচ্ছে, সুন্নাতে আম্বিয়া আদায় করা শেখাচ্ছে। আসুন না আমরাও মদিনী কাফেলার মাধ্যমে, দরসের মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে, মদিনী মুজাকারার মাধ্যমে আমরা ইলমে দিন অর্জন করে মানুষকে নেকির দাওয়াত দিই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মাধ্যমে সুন্নাতে আম্বিয়াও আদায় হবে, আল্লাহ রসুলের উম্মত সংশোধন হবে, এবং কাল কিয়ামতের দিন এটা আমাদের নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। আল্লাহ করিম আমাদের সবাইকে বেশি বেশি নেকির দাওয়াত দেওয়ার, বেশি বেশি নেক কাজ করার, দিনের দাওয়াত দেওয়ার, দিনের তবলিগ করার সে তৌফিক দান করুক। আসলে এটা কিন্তু নবীদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যবান করুক, আমরাও যাতে সেই মহান বান্দাদের কাজের মধ্যে সামিল হতে পারি। এটা চারটেখানি বিষয় নয়, দুনিয়াতে অনেক বান্দা আজকে বিচরণ করছে, আপনি দেখুন আপনার আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু দিনের দাওয়াত দেয়া কয়জন সৌভাগ্য হচ্ছে? নেকির যে কথা বলবে, একটু যে ভালো পথে আদেশ দিবে, আসুন ভাই নামাজ পড়তে আসুন, আসুন ভাই আমরা একটু ইজতিমায় যাই, আসুন ভাই আমরা একটু ইলমে দিন অর্জন করি, আসুন না ভাই আমরা একটু কোরআনটা শুদ্ধ করে নেই। তো এই দাওয়াতগুলো দেয়া সবার কপালে জোটে না, সবার কপালে জোটে না। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যা আমাদেরকে নিজেদেরকে নেককার বানানোর চেষ্টা করে যাচ্ছে, এবং অপর উম্মতকে কীভাবে আমরা নেককার বানাবো, দিনমুখী করব, সেটার চর্চাও আমাদেরকে করাচ্ছে। তো আসুন আমি বলবো যে নিজেরাও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, নিজেদের বন্ধু বান্ধব যারা পরিচিতজন আছে, পরিবারবর্গ আছে, তাদেরকেও দাওয়াত ইসলামী মুখী করুন। ইনশাআল্লাহ এর ফায়দা দুনিয়াতেও দেখবেন, আখিরাতেও দেখবেন। আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার এবং অপর ইসলামী ভাইকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা অন্য এক নবীর, তার সম্প্রদায়ের প্রতি কীভাবে নেকির দাওয়াত দিয়েছেন এবং তার সম্প্রদায় দাওয়াত গ্রহণ না করার কারণে কি শাস্তির অন্তর্ভুক্ত হয়েছে, ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা করার সৌভাগ্য অর্জন করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন, কেননা মাদানী চ্যানেল এমন চ্যানেল যেই চ্যানেলের মাধ্যমে আপনি নেকির দাওয়াত দেওয়ার স্পৃহা পাবেন, যেই চ্যানেলের মাধ্যমে আপনি নেকির দাওয়াত দেওয়ার আগ্রহ পাবেন। মাদানী চ্যানেল দেখুন, ইনশাআল্লাহ বিভিন্ন ইলমে দিন আপনার অর্জন হবে, এবং কীভাবে নেকির দাওয়াত দিতে হয়, কীভাবে নেকির দাওয়াতের মাধ্যমে মানুষকে সংশোধন করতে হয় তাও আপনার শেখা হয়ে যাবে, কেননা কোনো কিছু শেখা ছাড়া করা সম্ভব হয়ে ওঠে না। যখন মাদানী চ্যানেল দেখবো আমরা, বিভিন্ন প্রোগ্রাম দেখবো আমরা, ইলমে দিন যখন আমাদের অর্জন হবে, ইনশাআল্লাহ আমরা নেকির দাওয়াত দিতে সফল হব। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অনুসার।